বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বুধবার 24 ফেব্রুয়ারি, 11 ফাল্গুন এবং ফার্সি 6 ইসফান্দ। রেডিও তরণের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডের শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেনের মারিব প্রদেশ পুনর্দখলের পথে আনসারুল্লাহ। আনসারুল্লাহর এই অগ্রযাত্রা সৌদি জোটের চূড়ান্ত পরাজয়ের পথ সুগম করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা দূষিত বায়ুর দিক থেকে বিশ্বের শীর্ষতম স্থানে রয়েছে। মানা হচ্ছে না নির্দেশনা। এ সম্পর্কে বিস্তারিত জানাবে ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপথের পর শুনবেন স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, নয়া মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। ইরান সম্পূরক প্রোটোকল স্থগিত করায় ইইউ এর দুঃখ প্রকাশ। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে সব চেষ্টা ভেস্তে যাবে বলে জানালেন গ্রোসি। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মার্চ মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করল বিএনপি। এবং বাংলার মাটিতে বিজেপিকে কবর দিতে হবে, হুগলির জনসভায় আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন আমেরিকার নয়া সরকারকে অবিলম্বে অর্থনৈতিক সন্ত্রাসবাদী তৎপরতা বন্ধ করতে হবে। তিনি আজ মন্ত্রী পরিষদের বৈঠকে একথা বলেন। আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিসালামের জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা পরমাণু সমঝোতায় সই করেছি, সেটা ভালোভাবে মেনে চলেছে এবং প্রতিশ্রুতি রক্ষা করেছে। পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরাই নিজেদের বিচার করুন, আপনারা কখনোই প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলেননি। আমেরিকা তো জিরো, অন্যরাও একই রকম। ইরান ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্য কোনো দেশই পুরোপুরি তা মেনে চলেনি। রুহানি বলেন, এখন সময় এসেছে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করার। আমরা চাই আমেরিকা যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো মেনে চলুক। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। আমেরিকার সাবেক সরকার সমঝোতা থেকে বেরিয়ে গেছে, কিন্তু বর্তমান সরকার জানে যে সেটা ভুল ছিল। ইরান পরমাণু সমঝোতার সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়নের 3 দেশ ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স গভীর দুঃখ প্রকাশ করেছে। এক যৌথ বিবৃতিতে মঙ্গলবার দেশ 3টি দাবি করেছে সম্পূরক প্রোটোকল বাস্তবায়নে সহযোগিতা স্থগিত করে ইরান আরও একবার পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। ইরানের এই সিদ্ধান্তকে বিপজ্জনক মন্তব্য করে এই 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পূরক প্রোটোকল বাস্তবায়নের জন্য তারা তেহরানের উপর অব্যাহতভাবে চাপ সৃষ্টি করবে। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত বাদ দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। সোমবার মধ্যরাত থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করেছে। এই প্রোটোকলের আওতায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারত। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে দেশটির সঙ্গে সহযোগিতার সকল প্রচেষ্টা ভেস্তে যাবে। ইরান NPT চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় গ্রোসি কথা বলেন, ওই প্রোটোকলের ভিত্তিতে IAEA-র পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারতেন। গ্রোসি মঙ্গলবার ভিয়েনায় বলেন, তিনি সম্প্রতি ইরান সফরে গিয়ে দেশটির সঙ্গে এমন এক সমঝোতায় পৌঁছেছেন যার ফলে আগে থেকে নির্ধারণ করা সময় অনুযায়ী ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শক কাজ চালিয়ে যাওয়া যাবে। কিন্তু তার মতে ইরান সাময়িকভাবে এই কাজে রাজি হয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তেহরান এটুকু সহযোগিতাও বন্ধ করে দিতে পারে। ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে চায় পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিকার আজ সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের কোন শক্তি ইরান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতার উপর প্রভাব ফেলতে পারবে না। পাকিস্তান ইরানের সঙ্গে যৌথ মহড়া আয়োজন করতে গভীরভাবে আগ্রহী। এ সময় এই মুখপাত্র আফগানিস্তান সহ আঞ্চলিক নিরাপত্তা, আমেরিকার নয়া সরকারের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান নীতি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন। পাকিস্তানের নৌবাহিনীর আয়োজনে আমান 21 শীর্ষক বহুজাতিক মহড়ার আয়োজন এবং সেখানে পর্যবেক্ষক হিসেবে ইরানের সামরিক প্রতিনিধি দলের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের সরকার ও সশস্ত্র বাহিনী আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি সরকারি কলেজের 2টি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এদিকে পরীক্ষার নতুন তারিখ ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। এ সম্পর্কে এখন রয়েছে গাজী আব্দুর রশিদের একটি ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি বড় সরকারি কলেজের 2টি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। 7টি কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিমুল্লাহ বলেন, আজকের চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী 7 মার্চ অনুষ্ঠিত হবে। আগামীকালের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 মার্চে। এর আগে আজ দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বুধবার সকাল 9টা থেকে নীলক্ষেত মোড়ে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নেন। এ কারণে নিউ মার্কেট আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে 7 কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামানের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপুমনি অনলাইনে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের চলমান এবং ঘোষিত পরীক্ষাগুলো চলবে। এরপরই শিক্ষার্থীরা বুধবার বিকেল 4:10 রাস্তা ছেড়ে দেন, পরে যান চলাচল স্বাভাবিক হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী 30 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সুবর্ণ জয়ন্তী মহাসমাবেশ সহ মার্চ মাসব্যাপী 29 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দেশটির দল বিএনপি। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি সহ এর আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটির পক্ষ থেকে খন্দকার মোশাররফ হোসেন দলমত নির্বিশেষে সবাইকে এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান। ভারতের উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, পাঞ্জাব সরকার গ্যাংস্টার থেকে রাজনৈতিক নেতা হওয়া মুখতার আনসারিকে নির্লজ্জভাবে রক্ষা করছে, যিনি চাঁদাবাজির মামলায় রূপনগর জেলা কারাগারে বন্দী রয়েছেন। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আর এস রেড্ডির একটি বেঞ্চ পাঞ্জাব সরকারের পক্ষ থেকে উপস্থিত হওয়া সিনিয়র অ্যাডভোকেট দুষ্মন্ত দাভের প্রতিবেদনের বিষয়টি গ্রহণ করেছে, যাতে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে মামলাটি স্থগিতের অনুরোধ জানিয়েছিলেন। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন যে মামলাটি স্থগিত করার জন্য দাভের আবেদনে তার কোনো আপত্তি নেই। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে তার ভাষায় বিজেপিকে কবর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ হুগলিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় এই আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,
বাংলাকে বসতে দিন আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন।
মমতা আজকের বক্তব্যে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করে তাদের তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছেন।
আমি প্রধানমন্ত্রী পদ থেকে সম্মান করি, উনি আজকে আছেন কালকে থাকবেন না, আমি পদ থেকে সম্মান করি বলে বলছি। এই দেশে এখন দুটো নেতা, একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড, আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার।
মমতা বলেন, আগামীতে বিজেপি বিদায় নেবে,
খেলা তো হবেই এবং এই খেলা থেকেই বিজেপিকে ঠিক করতে হবে আগামী দিন দেশে থাকবে কি থাকবে না, বিদায় নেবে একটা পার্টি, একজন দানব আর একজন দৈত্য।
তিনি আরো বলেন,
গুজরাট বাংলা শাসন করবে না, বাংলা বাংলা শাসন করবে, এবার বিজেপিকে আমরা একেবারে করব পুরো খালি, জয় বাংলা,
জয় বাংলা,
জয় হিন্দ,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় কৌশলগত মারি প্রদেশকে পুরো দেশের উপর হামলার উৎসস্থল হিসেবে ব্যবহার করছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা এবং দায়েশ। ইয়েমেনের প্রেসিডেন্সি অফিসের পরিচালক আহমদ হামেদ রাজধানী সানায় এক অনুষ্ঠানে তথ্য জানান। এসব সন্ত্রাসীকে সৌদি সামরিক অফিসাররা প্রশিক্ষণ দিচ্ছেন বলেও জানান তিনি। আহমদ হামেদ বলেন, এসব সন্ত্রাসী সৌদি সামরিক কর্মকর্তাদের অধীনে কাজ করে এবং তারা গাড়ি বোমা হামলা চালায়। এছাড়া সন্ত্রাসীরা ডেথ স্কোয়াড গঠন করেছে বলেও জানান ইয়েমেনের শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা। ইহুদিবাদী ইসরায়েল ইরানের ব্যাপারে যে কোনো ভুল হিসাব নিকাশ করলেই তাকে মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একজন সিনিয়র ইরানি সামরিক কমান্ডার। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে। ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এ মন্তব্য করেন। ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক তৎপরতা ও প্রস্তুতি তদারকির দায়িত্বে রয়েছে এই হেডকোয়ার্টার্স। জেনারেল রাশিদ মঙ্গলবার তেহরানে সেনা কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইরানকে একটি সর্বাত্মক সংঘাতে আমন্ত্রণ জানানো এবং আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার হুমকি দিয়ে মূলত ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল হিসাব নিকাশ করছে। তিনি বলেন, তেল আবিব আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সেরকম একটি সংঘাতে যেতে উস্কানি দিয়ে মূলত মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার পাশাপাশি মার্কিন সেনাদের প্রাণহানির পথ সুগম করছে। ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটি থেকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বহু সংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভেনেজুয়েলার সংসদ স্পিকার জর্জ রদ্রিগেজ বলেছেন, কারাকাসে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহানকে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান জানাচ্ছি আমরা। এই প্রস্তাবের প্রতি স্পিকার নিজেও সমর্থন দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ কারা সংঘর্ষে অন্তত 62 জন নিহত হয়েছে। মঙ্গলবার সংঘটিত এই সহিংসতাকে দেশটির সরকার অপরাধী সংগঠনগুলোর অপতৎপরতা বলে মন্তব্য করেছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনা কারা সহিংসতা দমনের জন্য সাময়িকভাবে কারাগারগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির কারাগারে প্রায় সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের মারিব প্রদেশ পুনর্দখলের পথে আনসারুল্লাহ নেতৃত্বাধীন সেনাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইয়েমেনের মারিব প্রদেশ পুনর্দখলের পথে আনসারুল্লাহ নেতৃত্বাধীন সেনাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সৌদি সীমান্ত সংলগ্ন এই প্রদেশটি কৌশলগত গুরুত্বের কারণে এখন সৌদি জোটের সঙ্গে ইয়েমেনের জাতীয় মুক্তি মোর্চার সেনাদের যুদ্ধের প্রধান ক্ষেত্র তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ রণাঙ্গনে পরিণত হয়েছে। আগামী 26 মার্চ ইয়েমেনে সৌদি আগ্রাসনের ষষ্ঠ বছর পূর্ণ হয়ে তা সপ্তম বছরে পা দেবে। অথচ সৌদি যুবরাজ এক মাসের মধ্যেই এই যুদ্ধ জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতালোভী ও অপরিণামদর্শী এই যুবরাজ এখন পশ্চিম এশিয়ার দরিদ্রতম দেশের সঙ্গে যুদ্ধে শোচনীয় বিপর্যয়ের শিকার হয়ে নিজের রাজনৈতিক ও সামরিক সম্মান হারিয়েছেন। রিয়াদ এখন মারিব প্রদেশে পতন ঠেকানোর চেষ্টা করছে অত্যন্ত মরিয়া হয়ে। মারিব প্রদেশ গত কয়েক দশক ধরে সৌদি অভিভাবকত্বের আওতায় থাকায় এ প্রদেশে সৌদি বিরোধী ইয়েমেনি জোটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে তা সমসাময়িক যুগে ইয়েমেনের ভাগ্য নির্ধারণী বড় যুদ্ধ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তাই সৌদি জোট এই কৌশলগত বড় রকমের পরাজয় ঠেকাতে প্রতিদিন ব্যাপক বোমা ফেলছে এবং ইয়েমেনের কয়েকটি প্রদেশ থেকে দায়েশ বা আইএস সহ নানা ধরনের উগ্র ও সন্ত্রাসী গোষ্ঠীর হাজার হাজার সদস্যকে সেখানে পাঠাচ্ছে। অন্যদিকে মনস্তাত্ত্বিক দিক থেকে বিজয়ী ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ নেতৃত্বাধীন জাতীয় মুক্তি মোর্চা সরকারের অনুগত সেনারা অত্যন্ত উঁচু মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে অগ্রাভিযান অব্যাহত রেখেছে। আনসারুল্লাহ স্থানীয় গোত্রগুলোর অনেক প্রধানের সঙ্গে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে, ফলে এই প্রদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় অপেক্ষাকৃত বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে সৌদি বিরোধী ইয়েমেনি বাহিনী। অন্যদিকে সৌদি জোটের নেতৃত্বাধীন নানা গ্রুপের মধ্যে ব্যাপক বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে। মারিব প্রদেশ পুরোপুরি সৌদি দখল মুক্ত হলে উত্তর ইয়েমেনের 13টি প্রদেশই চলে আসবে সৌদি বিরোধী জোটের হাতে। আর এরপর দক্ষিণ ইয়েমেনের প্রদেশগুলোতেও অগ্রাভিযান শুরু করতে পারে আনসারুল্লাহ, যাতে গোটা ইয়েমেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত হয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকা দূষিত বায়ুর দিক থেকে বিশ্বের শীর্ষস্থম স্থানে রয়েছে। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের রাজধানী ঢাকায় দিনের বেলায় বায়ুর মানের কিছুটা উন্নতি হলেও রাত 8টার পর থেকে পরের দিন ভোর পর্যন্ত প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর দিক থেকে ঢাকা বিশ্বের শীর্ষতম স্থানে থাকছে। গতকাল মঙ্গলবারও বিকেল 5টা থেকে বায়ু দূষণের দিক থেকে ঢাকা ছিল বিশ্ব তালিকার 1 নম্বর স্থানে। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের হিসাব বলছে, 2 সপ্তাহ ধরে বায়ু দূষণের দিক থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বায়ুর মান থাকছে অস্বাস্থ্যকর, বিকেল থেকে তা খুবই অস্বাস্থ্যকর হতে থাকে আর রাতে তা দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যায়। আবহাওয়াবিদ এবং বায়ুমান বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর আকাশ থেকে মেঘের দল সরে গেছে, ফলে মেঘে বাধা না পাওয়ায় রোদের তেজ বেড়ে যাচ্ছে, আর ওই তাপে বাতাসে জলীয় বাষ্প কমে তা শুষ্ক হয়ে উঠছে। জলীয় বাষ্প কম থাকায় দিনে বাতাসে দূষিত সূক্ষ্ম বস্তু কণা ভাসতে পারে না, ফলে দিনে বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। তবে সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে, বাতাসে জলীয় বাষ্প বাড়ে, আর তাতে রাজধানীর নির্মাণ কাজের ধুলা, ইট ভাটার ধোয়া আর শিল্প কলকারখানার দূষিত বায়ু থেকে সূক্ষ্ম বস্তুকণা PM2.5 ও PM10 যোগ হয়। এ প্রসঙ্গে পরিবেশ বিশেষজ্ঞ বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে বলেন,
এখন আমরা যদি বায়ু দূষণ কমাইতে হয় তাহলে অবশ্যই যে উৎসের যে সমস্ত দূষণটা আছে দূষণটা উৎস বন্ধ করতে হবে। আর যেহেতু কনস্ট্রাকশন কাজটা ঢাকা শহর এবং আশেপাশে কনস্ট্রাকশন প্রচুর করা হচ্ছে, তো এই কনস্ট্রাকশন কাজগুলো অধিকাংশ গুলাই কিন্তু নিয়ম নীতি না মানে করতেছে, যার ফলে এখান থেকে দূষণের মাত্রাটা অত্যধিক বেশি। ঢাকার চারপাশে যে ইটের ভাটা যেগুলো আছে সেই ইটের ভাটা গুলোকেও সাংঘাতিক ভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
এর আগে বায়ু দূষণ রোধে হাইকোর্ট কতিপয় নির্দেশনা দিলেও তা যথাযথভাবে পালিত হচ্ছে না বলে জানান এ সংক্রান্ত রিট দায়েরকারী আইনজীবী হিউম্যান রাইটস ফর পিস ফর বাংলাদেশ এর সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ।
আর আদালতের নির্দেশনা যেটা হয়েছে লেটেস্ট সেটা হলে পরে এটা এফেক্ট হবে আশা করি, যদি সবাই কাজ করে। ঢাকার যে প্রবেশ পথগুলো আছে সেই জায়গাগুলোতে ফায়ার ব্রিগেডকে বলেছে যে তাদের গাড়ি থেকে যেন তারা পানিগুলো ছেটানো হয়। আর এর আগের অর্ডার তো আছেই, বহাল সিটি কর্পোরেশন আপনার পানি ছিটাবে, তারপরে আপনার বালি পরিবহন বা অন্যান্য যে সমস্ত পরিবহন হয় যেখান থেকে ধুলাবালি হয় সেটি আপনার ঢেকে রাখা।
আবহাওয়া অধিদপ্তরের হিসেবে দিনে ঢাকা সহ দেশের বেশিরভাগ শহরের তাপমাত্রা 30-32°C থাকে, রাতে সেটা 20-12°C নেমে আসে। এই কম তাপমাত্রা বাতাসে দূষিত বস্তু কণাগুলোকে ভেসে থাকার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। ছত্রাকের সংক্রমণ থেকে সৃষ্ট রোগ দাঁতের নাম প্রায় সবাই জানেন, এ রোগে অনেকে ভুগেছেন। এছাড়া দাঁতকে রোগ হিসেবেও গণ্য করতে চান না অনেকেই। কেউ কেউ অবশ্য দাঁতে আক্রান্ত হওয়ার কথা বলতে অহেতুক লজ্জা পান। সব মিলিয়ে এ অতি সাধারণ রোগ নিয়ে এক ধরনের অস্পষ্টতা বিরাজ করছে। এদিকে বাংলাদেশে এ রোগের প্রকোপ বাড়ছে, বরং বলা ভালো আশঙ্কাজনকভাবে বাড়ছে। কেন হঠাৎ করেই এ রোগের প্রকোপ বাড়ল, এ বিষয়ে আজকের আসরে আলোচনা হবে। আর এ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের যশোর জেলার সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট এবং ডার্মেটোলজিস্ট বা ত্বক সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান। তাহলে আর দেরি নয়, আসুন শুনি এ বিশেষজ্ঞের আলোচনা। ডাক্তার তৌহিদুর রহমান, ছত্রাকজনিত রোগ বলতে কি শুধু দাঁতকেই বোঝানো হয়? সাধারণভাবে দাঁত রোগটি কাদের বেশি হয়?
আসলে ছত্রাকজনিত রোগ বলতে সাধারণত শুধু দাঁতকেই বোঝায় না, ছত্রাক দিয়ে অনেক ধরনের রোগ হয়। দাউদ এক প্রকার ছত্রাকজনিত রোগ, কিন্তু ছত্রাক দিয়ে আরো অনেক কিছু রোগ বোঝা যায় সাধারণত।
জি ডাক্তার তৌহিদুর রহমান, এবছর দাঁতের সংক্রমণ মারাত্মকভাবে বেড়েছে, এর কারণ কি?
এই বছর না, গত বছর থেকে দাঁতজনিত রোগটা আসলে অনেকভাবে বেড়ে গেছে। এটার অনেকগুলো কারণ আছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশ একটা হট অ্যান্ড হিউমিড কান্ট্রি, তো এখানে সাধারণত এই গরমের কারণে এটা একটা বাড়ে। এটা সবসময়ের জন্য ছিল, কিন্তু বাড়ার কারণ যেটা আছে সেটা আসলে ফাঙ্গাল ইনফেকশন, যেটা ছত্রাক দাউদের উপরে সাধারণত কোনো স্টেরয়েড ওষুধ লাগানো যাবে না, লাগালে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যায়। আমাদের দেশে সাধারণত এইসব দাউদ হলে ছোট এক জায়গায় হয়েছে, চুলকাচ্ছে, মানুষ ডাক্তারের কাছে প্রথমে আসে না, একটা চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রথমে আসবে না, এই জন্য তারা প্রথমে যায় আছে তার নিকটস্থ কোনো পল্লী চিকিৎসকের কাছে অথবা কোনো দোকানের কাছে। তারা একটা ওষুধ দেয় যেটি সাময়িক চুলকানি কমানোর ওষুধ দেয়, যেমন সেই স্টেরয়েড মিক্সড অ্যান্টিফাঙ্গাল, ক্লোবেটাসলের সাথে একটা স্টেরয়েডের সাথে একটা অ্যান্টিফাঙ্গাল মিক্সড করে প্রিপারেশন যতগুলো বাজার আছে এগুলো দেয়। দিলে সাময়িক কমে, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট মনে করে যাক আমার তো চুলকানি কমে গেছে, তিন চার দিন পরে আবার যখন চুলকানি শুরু করে তখন আবার ইউজ করে, এভাবে একসময় দেখা যায় আর এটা চুলকানি আর ভালো হচ্ছে না, তখন তারা ডাক্তারের কাছে আসে। এই টাইমটাতে একটা বড় সমস্যা হয়ে যায়, কারণ কোনো জিনিসের পরে একটা স্টেরয়েড ইউজ করলে এটা ইমিউনিটি, সাধারণত ওইখানকার ইমিউনিটি কমে যায় এবং ওই এলাকার যে ফাঙ্গাসগুলো আছে সে রেজিস্ট্যান্স হয়ে যায়, সেক্ষেত্রে দাউদ বেড়ে যায়, তখন কিন্তু নর্মাল ওষুধে কাজ করে না। যখনই কোনো পল্লী চিকিৎসকের কাছে যাই তখনই আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে তারা যে কোনো একজিমা কদমা কোনো দাউদ অথবা যে কোনো চুলকানি, সেটা স্ক্যাবিস হোক, খোসপাসরা হোক বা যে কোনো হোক, পেশেন্টকে একটা পল্লী চিকিৎসক তাকে ফ্লুকোনাজল বা খাওয়ায়। এই ফ্লুকোনাজল খাওয়ানোর ফলশ্রুতিতে যে জিনিসটা হয় দেখা যায় যে এটা ফ্লুকোনাজলের দরকার ছিল না, কিন্তু পেশেন্টকে ফ্লুকোনাজল দেওয়া হচ্ছে এবং অথবা ওই পেশেন্টের দাউদই ছিল বা ছত্রাক জনিত রোগই ছিল কিন্তু ফ্লুগাল দিচ্ছে, ধরেন দুই সপ্তাহ দেওয়ার পরে ওটা কমে যায়, কিন্তু কিছুদিন পরে আবার হয়, কারণ এটা ডিউরেশনটা ঠিক হয় না। যেমন এটা ডিউরেশন হওয়ার দরকার ছিল 2 মাসের বেশি বা 3 মাসের হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তারা 7 দিন বা 10 দিন অথবা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ খাওয়াচ্ছে। এই ডিউরেশন কমানোর কারণে তাদের ডোজটা ঠিক মতো হলো না, তাহলে এই কারণে কিন্তু দাউদ বেড়ে যাচ্ছে। এখন যেটা হচ্ছে, আমরা যে ওষুধটা দিচ্ছি সেটা পেশেন্ট খাচ্ছে কিন্তু দেখা গেলো যে 2 সপ্তাহ খাওয়ার পরে আর নাই, ডাক্তার সাহেব তো বলছে যাইতে কিন্তু আসে নাই, তো এক্ষেত্রেও কিন্তু তার দাউদটা ভালো হচ্ছে না, পুরোপুরি কিওর হচ্ছে না, এই একটা কারণ। এটা এই জন্য মেইনলি আমরা বলবো যে স্টেরয়েডের অতিরিক্ত ব্যবহার, ডিউরেশনের ঠিক মতো না হওয়া, তারপর দেখা হলো একটা ওষুধ 2 বার করে খাওয়ার কথা সেগুলো একটা করে খাচ্ছে, সেক্ষেত্রেও এই একটা কারণ হইতে পারে, এই জন্যই দাউদটা অনেক আকারে বেড়ে গেছে আর কি।
দাদের চিকিৎসার নামে ভুল চিকিৎসা অর্থাৎ সঠিক মেয়াদে ওষুধ না খাওয়া, স্টেরয়েডযুক্ত ওষুধ অহেতুক ব্যবহার করার মধ্য দিয়ে দাদ ছত্রাক বিরোধী ওষুধ প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করেছে, সে কথা সুন্দর করে আমাদের বুঝিয়ে দিতে পেরেছেন। রোগ কমে যাওয়া মানে ভালো হওয়া নয়, ভালো হওয়ার জন্য মেয়াদ পুরো করে ওষুধ খেতে হবে, না হলে রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠবে। আশা করে রোগীরা এদিকটির প্রতি নজর দেবেন। এখন প্রশ্ন হল, দাদের চিকিৎসা সঠিকভাবে না হলে তার পরিণাম কি হবে?
দাদের চিকিৎসা না করার জন্য যেটা হচ্ছে, আমরা সাধারণত দাউদ না হওয়ার জন্য, এটা কিন্তু ছোঁয়াচে একটা রোগ, ছত্রাক একটা ছোঁয়াচে রোগ, এটা তার পরিবারকে অ্যাট্যাক করতেছে, তার সে সারাউন্ডিং যার সাথে ঘুরতেছে বা যার সাথে সে কাপড় শেয়ার করতেছে, যাদের সাথে শেয়ার করতেছে তাদের এইটা হচ্ছে। এবং দেখা যাচ্ছে ওষুধ আমরা খাচ্ছি মানে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ খাচ্ছি, কিছুদিন পর আবার খাচ্ছি, খাওয়ার ফলে দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম গ্যাপ দিয়ে খাওয়ার পরে আমরা যে এই ওষুধগুলো সাধারণত হেপাটোটক্সিক অথবা নেফ্রোটক্সিক ড্রাগ, এই ওষুধ অনেকদিন খেলে লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা তো হতেই পারে, এই জন্যই বারে বারে যদি এই ওষুধ অনেক দিন ধরে খাওয়ানো হয় তাহলে কিডনির সমস্যা হতেই পারে।
ডাক্তার তৌহিদুর রহমান, দাদ বা ছত্রাকজনিত ত্বকের রোগের বেড়ে যাওয়ার ঘটনা কি শুধুমাত্র বাংলাদেশেই ঘটছে?
আচ্ছা, এই রোগটা সাধারণত শুধু বাংলাদেশে না, আমাদের আশেপাশে ইন্ডিয়াতে ওটা অনেক আকারে বেড়ে গেছে এবং অনেক পেশেন্ট আমি দেখছি যে তারা ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াতে যাওয়ার পরে তার সেই পরিবার ছিল কয়েকদিন, সেই পরিবার থেকে তারা দাউদ নিয়ে চলে আসছে, অথবা কেউ আসছে ইন্ডিয়া থেকে আসছে এখানে এসে থাকছে, অথবা থাকার পরে কিছুদিন পরে দেখা গেলো যে তার ওই দাউদ ছিল, কিছুদিন পর তার দাউদ হওয়া শুরু করছে। শুধুমাত্র এটা সব আপাতত জানা গেছে যে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী ভারত দেশে এটা অনেক আকারে বাড়ছে এবং হিউজ আকারে বাড়ছে, এবং এটা যেহেতু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা আসলে একটা ভয়াবহ রূপ নিচ্ছে। এবং অন্যান্য দেশে আমার এক স্যার গেছিলেন USA-তে, একটা এইটা নিয়ে একটা কনফারেন্সে গেছিলেন, ওনারা বলে আমরা তো এইরকম কিছু পাই নাই। সুতরাং আমরা বলতে পারছি যে শুধুমাত্র এই সাবকন্টিনেন্ট এলাকাতে এটা বেশি আছে আর কি।
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছত্রাকজনিত চর্মরোগ দাদ নিয়ে আলোচনা শুনছিলেন, আজ আমরা শুনতে পেলাম সঠিক নিয়ম মেনে ওষুধ না খেলে একদিকে দাদ পুরোপুরি সারবে না, সাময়িকভাবে এ রোগ কমবে কিন্তু আবার দেখা দেবে, ফলে আবার তাকে ওষুধ খেতে হবে, এভাবে দফায় দফায় দাদের ওষুধ খেলে তার পরিণাম শুভ নাও হতে পারে, কারণ দাদের ওষুধ কিডনি এবং লিভারের উপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সে কথাই বলছিলেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তৌহিদুর রহমান। দাঁত নিয়ে আরও আলোচনা হবে আগামী আসরে। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকে হয়তো ভাবছেন এ রোগ সামাল দিতে এখন কি করতে হবে, এমন প্রশ্নের জবাব সহ দাঁত নিয়ে আরও আলোচনা হবে আগামী পর্বে। আজকের অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ এবং এটি তৈরি করেছেন সৈয়দ মুসা রেজা। তো শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, একথা সবাই মনে রাখবেন, ভালো এবং সুস্থ থাকতে হলে সতর্ক থাকতে হবে, মানতে হবে প্রাথমিক স্বাস্থ্যবিধি, পাশাপাশি অসুখে বিসুখে সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে, তা না হলে তার পরিণাম মারাত্মক হয়ে দেখা দিতে পারে, একথা সবাই মনে রাখবেন। এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 23 ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। রাঙ্গামাটিতে উপজেলা প্রশাসন ভবনে ঢুকে গুলি করে ইউপি সদস্যকে হত্যা, দৈনিক প্রথম আলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মার্চের 19 দিনের কর্মসূচি বিএনপির, 30 মার্চ মহাসমাবেশ, দৈনিক ইত্তেফাক। কে কোথায় কি করছেন সবাই নজরদারিতে, কাদের, দৈনিক যুগান্তর। প্রধানমন্ত্রীর পাশে কেউ নেই, বিএনপি অন্ধ ও বধির, জাফরুল্লাহ, দৈনিক যুগান্তর। 24 ঘন্টায় করোনায় আরও 5 জনের মৃত্যু, শনাক্ত 428, দৈনিক মানব জমিন। নাসির তামিমার বিরুদ্ধে এবার মামলা, তদন্তে পিবিআই, এনটিভি, বিডি অনলাইন। এবার ভারতের শিরোনাম। একটা হুদুল কুতকুত, অন্যটা কিম্ভূত কিমাকার। শাহ মোদীকে একযোগে আক্রমণ মমতার, দৈনিক আনন্দবাজার পত্রিকা। আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতার দাপটে ছাত্রনেতা সজল ঘোষ, দৈনিক আজকাল। স্বাধীন রাষ্ট্র হোক বাংলা, আপনি হবেন প্রধানমন্ত্রী, মমতাকে চিঠি খলিস্তানি সংগঠনের, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম সহ 6 মেয়র প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কিভাবে দেখছেন ঘটনাটিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বেশ কিছুদিন আগে হলো। সেই নির্বাচন নিয়ে আসলে অনেক বিতর্ক হয়েছে, বিতর্ক উঠেছিল। শুধু সেই নির্বাচন না, আসলে গত কয়েক বছর ধরে যত নির্বাচন হচ্ছে তা নিয়ে চরম বিতর্ক রয়েছে। এবং সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হচ্ছে যে কারচুপি হয়েছে, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভরা হয়েছে, রাতের আধারে ব্যালট বাক্স ভরা হয়েছে, এরকম নানা অভিযোগ আছে। এখন কোন অভিযোগ সত্য আর কোন অভিযোগ মিথ্যা সেটি আমার কাছে বড় বিষয় নেই। আমার কাছে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় 50 বছর। একটা দেশ পেলাম স্বাধীন দেশ, সেই দেশের যে সমস্ত প্রতিষ্ঠান স্বাধীন থাকার কথা, দুঃখজনক হলেও সত্য যে সেই স্বাধীন প্রতিষ্ঠানগুলো আমরা পাচ্ছি না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, তারা স্বাধীনভাবে নির্বাচন করবে। কিন্তু খুবই দুঃখজনক যে নির্বাচন কমিশন অফিসে যে সমস্ত কর্মকর্তাকে নিয়োগ করা হয় তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করতে পছন্দ করে। তাদের তো স্বাধীনতা রয়েছে এবং তারা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রাপ্ত সংবিধান দ্বারা, কিন্তু তা করবেন না তারা, এমন অভিযোগ তো অহরহ। এই যে দুঃখজনক আত্মসমর্পণ, এটি দেশের নির্বাচনী ব্যবস্থাকে আসলে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। যখন সমস্ত পর্যায় থেকে বলা হচ্ছে নির্বাচন বিতর্কিত হয়েছে, তখন প্রধান নির্বাচন কমিশনার সহ আরো কয়েকজন নির্বাচন কমিশনার বলে দেবেন যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে, এমন নির্বাচন ইতিহাসে আর কখনো হয়নি। তাহলে যে সমালোচনাগুলো ছিল, যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগ সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে ভালো করবেন কি করে, এটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। মামলাও হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত মেয়র সবার বিরুদ্ধে, এই মামলায় রেজাল্ট কি হবে সেটি পরের ব্যাপার, কিন্তু কেন মামলা হলো এবং এই মামলাগুলো না হয়ে নির্বাচনটা যদি আরো বেশি সুষ্ঠু সুন্দর অবাধ স্বচ্ছ হতো তাহলে কি বেশি ভালো হতো না?
ইসলামী প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতার সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দেয়। ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স গভীর দুঃখ প্রকাশ করেছে। কতটা যৌক্তিক তাদের এই দুঃখ প্রকাশ?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতিরিক্ত একটি প্রোটোকল বা সম্পূরক প্রোটোকল বলা হচ্ছে, এটি স্থগিত করেছে পরমাণু সহযোগিতায়। অর্থাৎ 2015 সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল, যার এক পক্ষ ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং অন্য পক্ষে আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, সেই সমঝোতা থেকে আমেরিকা তখন নিজেকে প্রত্যাহার করে নিয়েছে এবং ইউরোপের দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে এই সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। পুরোপুরি কেন, একেবারেই ন্যূনতম বাস্তবায়ন তারা করতে পারেনি। অথচ ইরান যখন পরমাণু সহযোগিতা স্থগিত করছে বা পরমাণু ক্ষেত্রে বিভিন্ন ধাপে ধাপে সহযোগিতা স্থগিত করে, ইউরোপ ইরানের সমালোচনা করে এসেছে, দুঃখ প্রকাশ করছে, নানা কথা বলছে, কিন্তু আমেরিকাকে তারা বাধ্য করতে পারেনি বা চাপ দিতে পারেনি যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা অন্যায় হয়েছে, ঠিক হয়নি, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, অথবা তোমরা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করো তাহলে আমরা ইরানের সাথে বাণিজ্যিক লেনদেন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করব, এমন ভূমিকা কিন্তু নিতে পারেনি। তারা এখন ইরানের ব্যাপারে দুঃখ প্রকাশ করছে, তারা দুঃখ প্রকাশ করুক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওই চুক্তিতেই বলা হয়েছিল যে এক পক্ষ যদি চুক্তি অমান্য করে তাহলে অন্য পক্ষ অমান্য করতে পারবে, অর্থাৎ পাল্টাপাল্টি ব্যবস্থা নিতে পারবে। আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে গেছে, ইরানও বেরিয়ে যেতে পারতো, কিন্তু ইরান বেরিয়ে না গিয়ে সবার সাথে মিলে কূটনৈতিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু ইউরোপের দেশগুলোর অসহযোগিতার কারণে এখনো তা ঝুলে রয়েছে। এটি ইউরোপের নেতাদেরকে, ইউরোপের কর্মকর্তাদেরকে মনে রাখতে হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, হুগলির সাহাগঞ্জে রাজনৈতিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই সাহাগঞ্জের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সাহাগঞ্জে দাঁড়িয়ে তার জবাব মমতার। সাহাগঞ্জের এই সভাতেই তৃণমূলে যোগ দিলেন ডালিউডের এক ঝাঁক তারকা। মমতা বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, অন্য পার্টির লোককে তোলাবাজ বলবেন, আর আপনার পার্টি কি ওয়াশিং মেশিন? আমি এক পয়সা মাইনে নিই না, আমি মানুষকে সেবা করি, এটাই আমার কাজ। এত বড় সাহস, মা বোনদের বলছেন কয়লাচোর, আর আপনারা কয়লাচোরের হোটেলে থাকছেন, আপনারা কি ভাবেন আমি জানি না। তাই বলে যায় নরেন্দ্র মোদী আর আপনার দানব বন্ধু, সঙ্গে যারা আছে ছোটখাটো চুনোপুটিরা। আর একটু সময় দিন, আর মাত্র দুমাস, তারপর দেখব কার কত গণতন্ত্রের জোর। আমরা 10 বছর ধরে উন্নয়ন করেছে, আমরা মা বোনদের সম্মান দিয়েছে। সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, কৃষক আন্দোলনে নড়ে চড়ে বসেছে দিল্লি দরবার। সুযোগ বুঝে অন্নদাতাদের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়িয়েছে বিরোধীরা। তবে অনেক ক্ষেত্রেই মোদী বিরোধিতার নামে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে যে উস্কে দেওয়া হচ্ছে তা স্পষ্ট। বিশেষ করে লালকাল্লা হিংসার ঘটনার পর থেকেই খলিস্তানিদের হাতে আন্দোলনের চালিকা শক্তি রয়েছে বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠন সিক্স ফর জাস্টিস বা SFJ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। খলিস্তানিদের বক্তব্য, বাংলার সম্পদকে সব দিক দিয়ে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার, নিজেদের পরিচিতি আদর্শ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে পশ্চিমবঙ্গের উচিত ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা সূরা জুখরুফের 36-42 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সূরার 36-37 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ
যে ব্যক্তি পরম দয়াময় আল্লাহর শরণে উদাসীন হয়, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, অতঃপর সে হয় তার সহচর। আর নিশ্চয়ই তারা অর্থাৎ শয়তানরা মানুষদেরকে সৎপথ থেকে বাধা দেয়, অথচ মানুষরা ভ্রষ্ট পথে থাকার পরও মনে করে তারা হেদায়ত প্রাপ্ত।
এই দুই আয়াতে বলা হচ্ছে বস্তুবাদী চিন্তায় ডুবে থাকা এবং পার্থিব সম্পদের প্রতি মোহের সবচেয়ে ক্ষতিকর দিক হল এর ফলে মানুষ আল্লাহ তাআলার শরণ থেকে বিচ্যুত হয়ে পরকাল সম্পর্কে উদাসীন হয়ে যায়। এ অবস্থায় শয়তান তার উপর ভর করে বসে এবং তার ইচ্ছে মতো এই ব্যক্তিকে পরিচালিত করতে থাকে। অন্য কথায়, মানুষের অন্তর আল্লাহ তাআলা অথবা শয়তান এই দুইয়ের যে কোনো একজনের জন্য নির্ধারিত। আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার চাকচিক্যের নেশায় মেতে থাকা এবং নানা রকম পাপ কাজে লিপ্ত থাকলে মানুষের জীবনের পুরো নিয়ন্ত্রণ শয়তানের হাতে চলে যায়। এই মানুষের অন্তরে আল্লাহর কোনো স্থান থাকে না।
এ ধরনের মানুষকে শয়তানের দল মিলে তাদের ইচ্ছে মতো ভ্রান্ত পথে টেনে নিয়ে যেতে থাকে, আল্লাহর শরণ থেকে তার অন্তরকে ভুলিয়ে রাখে। এ ধরনের মানুষ কখনো আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাইলেও শয়তানের দল তাকে বাধা দেয়। শয়তানরা এই ভ্রান্ত পদগুলোকে এই ব্যক্তির চোখের সামনে এতটা চাকচিক্যময় করে তুলে ধরে যে তার চিন্তা করার ও সত্য মিথ্যার পার্থক্য করার ক্ষমতা লোপ পেয়ে যায়। তারা ভাবতে থাকে তারা নিজেদের জন্য যে পথ বেছে নিয়েছে এটাই সত্য ও হেদায়েতের পথ। এরা বরং উল্টো সত্য পথের অনুসারীদেরকে পথভ্রষ্ট মনে করতে থাকে। এ কারণে এ ধরনের মানুষের পক্ষে সংশোধন হওয়ার কোনো সুযোগ থাকে না।
এই দুই আয়াতের একটি শিক্ষণীয় দিক হল মানুষের অন্তর কখনো শূন্য থাকে না, সেখানে হয় দয়ালু আল্লাহ অথবা শয়তান থাকে। আমরা যদি মনে করি আমাদের অন্তরে আল্লাহর স্থান নেই, তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে হবে শয়তান সেই শূন্যস্থান পূরণ করে নিয়েছে। শয়তান ও আল্লাহ একসঙ্গে ওই শূন্যস্থানে থাকতে পারে না। যদি কেউ ভাবে সে কিছু ক্ষেত্রে শয়তান ও কিছু ক্ষেত্রে আল্লাহর সঙ্গে আছে, তাহলে প্রকৃতপক্ষে সে পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে।
এবারে এই সুরার 38 ও 39 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون
অবশেষে কিয়ামতের দিন যখন সে আমার নিকট আসবে তখন সে তার সহচর শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত, তুমি কতই না নিকৃষ্ট সহচর ছিলে। আর আজ শয়তান থেকে দূরে থাকার জন্য তোমাদের এই আকাঙ্ক্ষা তোমাদের কোনো কাজেই আসবে না, যেহেতু তোমরা জুলুম করেছিলে। কাজেই এখন শাস্তিতে তোমরা সকলে একে অপরের সহচর।
পার্থিব জীবনে আল্লাহকে ভুলে যাওয়া মানুষের পরিণতির প্রতি ইঙ্গিত করে এই দুই আয়াতে বলা হচ্ছে, আল্লাহর প্রতি উদাসীন থেকে যাদের পার্থিব জীবন শেষ হয় তারা শেষ পর্যন্ত আখিরাতে আল্লাহর সামনে উপস্থিত হয়। সেখানে তারা উপলব্ধি করে শয়তান তাদের কত বড় ক্ষতি করে ফেলেছে। তখন তারা এই বলে অনুতাপ করতে থাকে যে, হায়, যদি দুনিয়াতে শয়তানকে সঙ্গে হিসেবে বেছে না নিতাম। তারা তখন শয়তানকে বলবে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যতটা দূরত্ব তোমার সঙ্গে, যদি আমাদের এতটা দূরত্ব থাকতো তাহলে কতই না ভালো হতো। তারা শয়তানকে বলবে, তুমি আমাদের জন্য কত ভয়াবহ বিপদ ডেকে এনেছ। তুমি ভ্রান্ত পথগুলোকে আমাদের সামনে সরল পথ হিসেবে প্রদর্শন করেছ। কিন্তু স্বাভাবিকভাবেই কিয়ামত দিবসের এই অনুশোচনা মানুষের কোনো কাজে আসবে না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হচ্ছে, এক, পৃথিবীতে বন্ধু নির্বাচন করার সময় ভেবেচিন্তে নির্বাচন করতে হবে, আর তা করতে পারলে কিয়ামতের দিন অনুশোচনায় পড়তে হবে না। দুই, জাহান্নাম নির্ধারিত রয়েছে মানুষ ও শয়তান উভয়ের জন্য, এবং জাহান্নামবাসীকে শয়তানের সঙ্গে একসঙ্গে থাকতে হবে।
এবারে সূরা যুখরুফের 40-42 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আফআনতা তুসমিউ সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিম মুবিন ফাইম্মা নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিমুন أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون
হে রাসূল, আপনি কি শোনাতে পারবেন বধিদেরকে অথবা হেদায়েত দিতে পারবেন অন্ধদেরকে ও তাদেরকে যারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে? অতঃপর আমি যদি আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাই তবে নিশ্চয়ই তাদের থেকে প্রতিশোধ নেব, অথবা আপনার জীবদ্দশায় আমি তাদেরকে শাস্তির যে প্রতিশ্রুতি দিয়েছি তা আপনাকে দেখাবো। নিঃসন্দেহে আমি তাদের উপর পূর্ণ ক্ষমতাবান।
এই তিন আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ করে বলা হচ্ছে, যারা দীনের কথা শুনতে ও সত্যকে দেখতে রাজি নয়, তাদের শরীরের চোখ ও কান সুস্থ থাকলেও তাদের অন্তরের চোখ ও কান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ কারণে আপনার বক্তব্য তাদের কানে পৌঁছে না এবং তারা সত্যকে দেখতে পায় না, ফলে আপনি তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনতে পারেন না। কিছু মানুষ এত বেশি গুনাহের মধ্যে ডুবে আছে যে আল্লাহ বা তাঁর রাসূলের নাম শুনলেই তাদের বিরক্তি লাগে। দিনই আলোচনা বা ওয়াজ নসিহত শুনলে তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এ ধরনের মানুষ হেদায়েত লাভ করার সব পথ নিজেরাই নিজেদের জন্য বন্ধ করে দিয়েছে। এমনকি সেই হেদায়েতকারী যদি স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন এবং তিনি যদি সর্বোত্তম পন্থায়ও এ ধরনের মানুষদেরকে হেদায়েত করার চেষ্টা করেন তাহলেও সব মানুষ হেদায়েতপ্রাপ্ত হবে না।
সত্যের সঙ্গে এমন শত্রুতা, গোয়ার্তুমি ও বিদ্বেষের কারণে এসব মানুষ দুনিয়া ও আখিরাতে আল্লাহর ক্রোধের শিকার হয়। রাসূলের জীবদ্দশায় কিংবা তার ওফাতের পরে সবসময়ের জন্য এই বক্তব্য প্রযোজ্য। কিন্তু এসব মানুষ সত্য গ্রহণ করুক বা না করুক, আল্লাহর হাত থেকে তারা বাঁচতে পারবে না। কারণ মহান আল্লাহ সর্বময় ক্ষমতাবান এবং বিশ্বজগতের সব কিছু তার পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, সত্য গ্রহণের ক্ষেত্র প্রস্তুত না থাকলে শ্রেষ্ঠতম মানুষের পক্ষেও কাউকে হেদায়ত করা সম্ভব নয়। দুই, শয়তান মানুষের অন্তরকে নিয়ন্ত্রণ করতে শুরু করলে তার অন্তর সত্য দেখা ও শোনা থেকে বঞ্চিত হয়।
শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد।
এবারে সবশেষ পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে রাশিয়া বলেছে, ওয়াশিংটনে তেহরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হচ্ছে। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানব মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, নয়া মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। ইরান সম্পূরক প্রোটোকল স্থগিত করায় ইইউর দুঃখ প্রকাশ। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে সব চেষ্টা ভেস্তে যাবে বলে জানালেন গ্রসি। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মার্চ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল বিএনপি। এবং বাংলার মাটিতে বিজেপিকে কবর দিতে হবে, হুগলির জনসভায় আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.